Entertainment is a must. Shunun Shadhin Podcast.
আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। এন্ড রাইট নাও শুনছেন প্রেত, সাথে আছি আমি জেফ্রি খান। এবং একসাথে বলতে চাই যে প্রেতের 38তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং নিশ্চয় জানেন যে দেখতে দেখতে কিন্তু স্বাধীন পডকাস্টের এই প্রেত অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা লাভ করে ফেলেছে। এবং আলহামদুলিল্লাহ আজ কিন্তু 38তম এপিসোড প্রচার হতে চলেছে। এবং 38তম এপিসোড মানে কিন্তু বুঝতেই পারছি আর মাত্র 12টা এপিসোড বাকি, তাহলে 50তম এপিসোড হয়ে যাবে। এবং ইনশাল্লাহ 50তম এপিসোডে দারুণ কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। সো আপনাদের সবাইকে বলতে চাই, আজকে কিন্তু দুটি স্টোরি আপনাদের জন্য অপেক্ষা করছে। একটা হচ্ছে এক প্রকার জিনের ঘটনা, বা বলা যেতে পারে পিশাচের স্টোরি, এবং খুবই দুর্দান্ত বা অতৃপ্ত আত্মার ঘটনা বলতে পারেন। এবং এরপরে একটা আছে, সেটাও অতৃপ্ত আত্মার ঘটনা, মানে আজকে বলা যেতে পারে অতৃপ্ত আত্মার দুটি ঘটনা আছে। একটা কালো জাদু নির্মূল ঘটনা, আপনাদের কিন্তু সময় হয়ে এসেছে প্রেতের একটা স্পেশাল এপিসোড ইনশাল্লাহ সুন প্রচার করবো। ইনশাল্লাহ আমি চেষ্টা করছি যে অবিনাশ মুখার্জির একটা স্টোরি আপনাদেরকে শোনানো যায় কিনা। এবং আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি অবিনাশ মুখার্জির স্টোরি। ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকবে এই জানুয়ারি 4 তারিখে যে এপিসোডটা আসছে সেখানে অবশ্যই আমি অবিনাশ মুখার্জির স্টোরি শুনবো। এবং যদি বলি যে আপনারা যদি চান যে আপনারা পার্সোনালি ঘটনা পাঠাবেন প্রেতে, তাহলে কিন্তু ঘটনা পাঠাতে পারেন। আমাদের একটা ইমেল আইডি আছে, which is print.shadhinmusicandrewgmail.com print.shadhinmusicandrewgmail.com ঠিক ইমেল কে ঘটনা সেন্ড করে দিবেন। এন্ড বেসিক্যালি আর কিছু করা লাগবে না, অবশ্যই ঘটনাটি ইউনিক হতেই হবে, নাহলে কিন্তু প্রচার হবে না। আর একই সাথে বলতে চাই যে আপনারা কিন্তু দারুণ দারুণ সব ঘটনা কিন্তু অলরেডি পাঠিয়েছেন, এবং সবগুলো ঘটনা কিন্তু রিলিজ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আজকেও কিন্তু সেটা দারুণ কিছু ঘটনা আজকে রিলিজ করতে চলেছে। আর দেরি করবো না, আমি সরাসরি আজকের এপিসোডে চলে যাবো। জাস্ট প্রতিবারের মতো বলছি, বেশি করে ঘটনা সেন্ড করবেন এবং অবশ্যই কানে হেডফোন লাগিয়ে পুরো এপিসোডটা শুনবেন। চলে যাই সরাসরি ঘটনায়, শুরু করছি প্রেতের 38তম এপিসোড। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আজ ফির তুম পে প্যার আয়ে হ্যায়, নিজের মনে মনে গান করতে করতে বাথরুমের শাওয়ারে ঠান্ডা জলের সাথে খেলা করছিল ঐশি। নানা রকম ব্যান্ডেজ কোম্পানির সাবান, বডিওয়েল ওয়াশ সহ সহযোগে ব্যবসা গরমে সন্ধ্যায় শীতলতার স্পর্শ আস্বাদন করছিল। মাঝে মাঝে গায়ে কাটাতে উঠল ঐশীর। বছর 34-এর ঐশী এক সন্তানের মা বটে, তবু অত্যাধিক ফিগার মেনটেন দেখে মনে হয় এখনো তার ভরা যৌবন। সে নিজেও সেটা বেশ উপভোগ করে, নিজের রূপের সৌন্দর্য নিজে যখন মত্ত, হঠাৎ তখনই শির তারা বরাবর হিলহিলি কি যেন একটা উঠে গেল। সঙ্গে সঙ্গে হাত পেছনের দিকে করে পিছে হাত দিয়ে দেখে কিছুই তো নেই। ও সে ভাবলো এই বুঝি তার মনের ভুল, নয়তো এতক্ষণ পানিতে থাকার জন্য শরীরে শিহরণ জেগেছে। নরম তোয়ালাতে গা মুছে নাইট ড্রেসটা পরতে যাবে, ঠিক তখনই আমার সে একই অনুভূতি, একটা শীতল স্রোত মেরুদণ্ড দিয়ে বেয়ে কাটা ফুটি কোমর থেকে উপরে উঠে যাচ্ছে। এবার ও সে একটু অবাক লাগলো, একটু ভয় লাগলো। বাথরুম থেকে বেরিয়ে সে সুমানাথকে দেখতে পেল না, রিনিও নেই, না বলে অচেনা অচেনা জায়গায় কোথায় গেল ওরা। ও সে ভাবতে লাগলো ফোন করবে বলে, মোবাইলটা হাতে নিয়ে দেখে নেটওয়ার্ক নেই, ডিসপ্লেতে বারবার লেখা সরে যাচ্ছে ইমার্জেন্সি কল। সীমানাথ ও ওই ঐশীর একমাত্র মেয়ে রিনি, ভালো নাম সৌরসিনী দত্ত, আদর করে ডাকে রিনি। রিনি ইংলিশ মিডিয়ামের স্কুলের স্ট্যান্ডার্ড 3-তে পড়ে। এখন গরমের ছুটি চলছে, ইংরেজিতে মাধ্যম বিদ্যালয়ের ছুটি যেন বিষণ্ণ বিপদ। আর নয় বছরের বাচ্চায় এগুলো নিজের ভ্রমণ অভিজ্ঞতা লিখতে হবে, প্রজেক্ট ফর সামার ভ্যাকেশন খানিকটা। সেই জন্যই ওদের বেড়াতে আসা পাহাড়ের পাদদেশে। দার্জিলিং সিকিম আগে ছোড়া হয়ে গেছে, তাই এবার ফুয়ার্স। এখানে এসে তারা এক কটেজে উঠেছে, একেবারে নিরিবিলি ঝিমঝাম পাহাড়ে গায়ে গায়ে সাজানো। দোতলা জানালার দিকে তাকালে দূরে গাঢ় সবুজের দানকের মতো পাহাড় আর জঙ্গল। কটেজের বাইরে অবশ্যই লেখা সেফ ফ্রম ওয়াইল্ড অ্যানিমেল, তাই একটু নিশ্চিন্ত। চারিদিকটা বেশ একটা গা ঝমঝমে ভাব। মে মাসের মাঝামাঝি, মাঝে মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু ঠান্ডার আভাস তেমন নেই। স্যাঁতস্যাঁতে গুমোট ভাবটা রয়েছে, আবার রাতের দিকে পাখা চললে গা শিরশির করে। সুমানাথ ও রিমিকে ঘরে দেখতে না পেয়ে ওই সেটা চিন্তিত হলো, যা ধারে গিয়ে দাঁড়ালো। ঘরের বাইরে তাকালে অভিদ্ধ অন্ধকার, তার মধ্যে কোথাও তার মতো বিন্দু আলো নেই। জানালার কাছ দিয়ে প্রচন্ড গতিতে কি একটা যেন শুনে গেল। ঐশী ভয়ে চিৎকার করে কয়েক পা পিছিয়ে এলো, তারপর এক মুহূর্ত স্থির হয়ে নিজেকে সামাল নিয়ে একটা পাতলা ওভারকোট গায়ে দিয়ে রিসেপশনে চলে গেল। স্বামী কন্যাকে খুঁজতে চলে গেল। দোতলা থেকে নেমে দেখে পাপ্পা ও তার রিনি ডার্লিং রিসেপশনের মধ্যবয়স্ক নেপালি ভদ্রলোকটির সঙ্গে গল্প করছে। দোতলার দুটি ঘর, একটিতে ওরা অপরটিতে বন্ধ। বন্ধ ঘরটি ওদের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু ওই সে ব্যালকনি দেওয়ার ঘরটি এক প্রকার জেদ করে নিয়েছে। নিচের তলার দুটি ঘর ওই ভদ্রলোক ও ওনার স্ত্রী ব্যবহার করেন। এটি থাকার জন্য আরেকটি রান্নাঘর, সামনে ফাঁকা প্যাসেজটা রিসেপশন, একটা সুন্দর টেবিল চেয়ার ও তিনজন বসার মতো একটা সোফা রয়েছে। বাবা মেয়ে সেখানেই বসে। ও সেখানে একটা ভীত সন্ত্রস্ত দেখে সুমানাতে কোমল সরে জিজ্ঞেস করল, হোয়াট হ্যাপেন্ড? ঐশী তখন বলল, ঘরে চলো। ঘরে এসে সব ঘটনা শুনে সুমানাথ হো হো করে হেসে উঠল আর বলল, ও সব কিছু না, হ্যালুসিনেশন, একা ছিলে তাই এরকম মনে হয়েছে। চিল ঐশী ভেবি ছিল, কিন্তু ঐশী ঠান্ডা হতে পারল না। এক অদৃশ্য ভয় যেন মনের ভিতরে গেঁথে গেল। রাত নটা নাগাদ ওদের ঘরে ডিনার দিয়ে গেল। একটা ছোটখাটো নাচার টানা নেপালি মেয়ে, বয়স 17 কিংবা 18 হবে, নাম মালিনী। ঐশী ওর সাথে কথা বলে বুঝলো ও এই কটেজের ক্যারটিকার মিংমার মেয়ে। কটেজ থেকে অনেক দূরে ছোট্ট একটা পাড়ায় ওরা থাকে। এরা প্রায় সবাই বাংলা বোঝে, ভাঙা ভাঙা বাংলা বলতেও পারে। টেবিলে খাবার রেখে মেয়েটা চলে গেল। ঐশী দরজা বন্ধ করতে গিয়ে ছিটকিনিটা হাত দিতে ডান হাতের উপর একটা হালকা শীতল হাতের স্পর্শ অনুভব করল। নিমিষে গায়ে কাঁটা দিয়ে পাগুলো কেঁপে উঠলো ক্ষণিকের জন্য, আবার হয়তো মনের ভুল ভেবে চুপ করে রইল ঐশী। সুমানাথের খাওয়া শেষ, রিদিকে খাইয়ে নিজেই এবার একটা রুমালি রুটি আর দু পিস চিলি চিকেন প্লেট নিল। তবে গলা দিয়ে যেন খাবার নাল না। সুমানাথ বুঝতে পারল ঐশী সত্যি খুব বেশি ভয় পেয়েছে, তার চোখ মুখে আতঙ্কের স্পষ্ট ছাপ। গভীর ঘুমে তুলে গেছে ওয়ার্সের সেই ছোট্ট গ্রামটি। একটা পিম পড়লেও তার স্পষ্ট শব্দ কয়েক গুণ হয়ে প্রতিফলিত হয়ে যায়। রাত কটা বাজে ঠিক বলা যায় না। ঐশী হঠাৎ টের পেল তার গানের লতিতে অন্যরকম একটা ছোঁয়া। ঘুম ভেঙে উঠে বসল। টিভির ল্যাম্পটা জ্বালিয়ে দেখে বাবা মেয়ে দুজনে অখরে ঘুমাচ্ছে। তবে এই ছোঁয়াটা কার, সারা শরীরের অদ্ভুত শিহরণ কেড়ে গেল। আলো নিভিয়ে পাশ ফিরে গেল এবং হালকা তন্দ্রাচ্ছন্ন হতে আবার সে আশ্চর্যজনক স্পর্শ। এবার আর কানের লতিতে নয়, অশরীরী ছোঁয়াটা গাল হয়ে বুকে নেমে এসেছে, মনে হয় যেন নাভি ছুঁতে চায়। এই স্পর্শে মলিনতার দাগ, দৃষ্টির অগোচরে কেউ যেন ঐশীর যৌবন সুধা পান করেছে। এবার ঐশী আর চুপ থাকতে পারল না, সুমানাথকে ডেকে জাগালো। কাঁচা ঘুম ভাঙায় সুমানাথ চোখ রগরাতে রগরাতে হাই তুলল আর বলল,
আবার কি হলো?
ঐশী উত্তেজিত হয়ে বলল, এই ঘরে ভূত আছে, ভূত আছে। সুমানাথ অল্প বিরক্তির সঙ্গে এসব চিন্তা ভাবনা অযৌক্তিক প্রমাণিত করার চেষ্টা করলো, সে ভেবে পেল না তার বিজ্ঞান মনস্ক স্ত্রী কিসব ভুলভাল বকছে। ঐশীও ভূত প্রেতে বিশ্বাস করে না, কিন্তু যার সাথে অশরীরী এমন লুকোচুরি খেলে হঠাৎ হঠাৎ ছুঁয়ে যায় সেই চিঠি বিশ্বাস করতে বাধ্য হয়েছে। তখন আর কোনো বিজ্ঞান যুক্তি তর্ক খাটে না। ম্লান মুখে ওসি এক পা করে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। চোখে মুখে জল দিয়ে মাইন্ডটা একটু ফ্রেশ করতে হবে। তবে এখন নিশ্চিত এই ঘরে ওরা তিনজন সানাও কেউ একজন আছে যে অপরূপ দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। শুধু সে দেখছি না, সুযোগ পেলে তার অস্তিত্ব বুঝিয়ে দিচ্ছে। বিসির ট্যাপটা খুলে ঐশী চোখ মুখে জল দিতে মুখটা তুলে সে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে। আয়নায় ও কি দেখেছে? দেখে মনে হয় আসল চোখ উপরে নিয়ে নকল মার্বেলের চোখ লাগানো হয়েছে। তার চারপাশে ফোটা ফোটা বদ রক্তের দাগ এবং ঠোঁটের কোণ থেকে অঝরের রক্ত ঝরছে তো ঝরছে, কপালে আঘাতের চিহ্ন, গাঢ় শ্যাম বর্ণ, বিস্ময়কর বিভৎস উৎসিত বদন। ঐশী আবার চোখ মুখে জল ঝাপটে দিল। দু হাত দিয়ে মুখের জল মুছে দেখে হাতের চোখ রক্তে ভরে গেছে। ঐশী প্রচন্ড ভয় পেয়ে চোখ বন্ধ করে সোমানাথকে নাম ধরে বারংবার ডাকলো, কিন্তু সোমানাথ এলো না। তার সব শব্দ বায়ুশূন্য স্থানে ঘুরপাক খাচ্ছে। ঐশী নিষ্ফলক চিৎকারে আনন্দ নিচ্ছে বিভৎস কুৎসিত সে নারী মূর্তিটা। খিলখিল করে হেসে বিদ্রুপের হাসি হাসছে ও মাদের মতো ঐশীর দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে আছে। ভোর রাতে ঘুম ভেঙে আছে সোমানাথের। বিছানায় ঐশীকে দেখতে পেল না। বাথরুমে দেখে সে অজ্ঞান হয়ে বেসিনের সামনে পড়ে আছে। সোমানাথ বিষয়টা আর এবার অবহেলা করতে পারল না। বিছানায় এনে শোয়ানোর কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলো। ঐশীর মুখে ঘটনার বিবরণ শুনে সোমানাথ ভীত সন্ত্রস্ত হয়ে গেল। শুধু নির্ভীক ঋণী ও এত কিছু বোঝে না, ঘুরতে আসার আনন্দে বসবুল ছিল। তার শুধু একটাই চিন্তা, ঘুরে বেড়ানোর সাথে সাথে তাকে ডাটা কালেক্ট করতে হবে। সকাল হতে সোমানাথ ও ঐশীর রিসেপশনে নেপালি ভদ্রলোকটির কাছে আসলো। কটেজের রহস্য জানতে চায় কেমন অতীত লোকে আছে ওই ঘরে। ম্যানেজার ভদ্রলোকটি জানান ওরা এখানে বছর ছাড়েক আছে, এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি। এই কটেজের মালিক কলকাতা থাকেন, ওখানকার নাম করা ব্যবসায়ী রামেন্দ্র সিং ত্রিবেদী। এখন ওনার বয়স হয়েছে, ব্যবসার কাজকর্ম ওনার তিন ছেলে দেখাশোনা করেন। চার বছর আগে ওনার নিঃসন্তান নেপালি দাম্পত্যকে কটেজটি দায়িত্ব দেন। তার আগে অনেক অনেক বছর ধরে এটা বন্ধ পড়েছে। বন্ধ থাকার কারণ হিসেবে জানান দেখাশোনার কোন লোক ছিল না, তাই নেপালি দম্পতি কটেজের অতীত সম্পর্কে কিছু জানেন না। তবে কেয়ারটেকার মিংমা রামেন্দ্র বাবুর আমল থেকে রয়েছে, যদিও তখন মিংমার কিশোর ছিল, তার বাবার সাথে আসতো। তবু উনি কিছু জানলেও জানতে পারেন। সোমানাথ ঐশীর সিদ্ধান্ত নিল তারা এই কটেজে আর থাকবে না, আজ অন্য কোন গেস্ট হাউসে চলে যাবে। এমনটাই ঠিক হলো। ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট, শেষ মুহূর্তে ঐশীর কি যেন মনে হলো আর বলল, আমরা এখানেই থাকবো। দেখো সোমানাথ, জানালাতে কত সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে। ওসব আমার মনের ফুল ছিল, সারাদিন জার্নির পর হয়তো বা ক্লান্ত ছিলাম, তাই হয়তো বা ওরকম ভয় পেয়েছি। তাছাড়া ঋণের এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, যেতেও চাইছে না, তাই না সোনা মা? কথাগুলো বলে ঋণীকে কাছে টেনে নিল, বুকে জড়িয়ে নিল এবং মেয়েকে আদর করতে লাগলো। ঐশী আর চোখে সোমানাথের দিকে তাকিয়ে হালকা করে হাসলো, ধরা দিল আরো রহস্যময় হয়ে। হাসিতে কৌতুকের গন্ধ পাওয়া যাচ্ছে এবং সোমানাথের একটু খটকা লাগলো বটে, তখন মেনে নিল সত্যিও কি এই কথাগুলো ঐশী বলছিল নাকি ওর মুখের আড়ালে অন্য কেউ তাকে দিয়ে বলা ছিল। ট্যুর গাইডকে ফোন করে ঠিক করা হলো জঙ্গল সাফারি দিয়ে ওদের ভুয়ার্স ঘোরা শুরু করবে। সকাল দশটা নাগাদ জিপি নিয়ে হাজির বাদশারাজ। সরকারি খাতায় নাম অন্য, তবে সবাই একটাকে বাছা বলে তাকে চেনে। পাকা ড্রাইভার, জঙ্গল ও পাহাড়ি এ রাস্তায় গাড়ি নিয়ে চষে বেড়ানো থেকে শুরু করে দার্জিলিং, গোয়ার্স, সিকিম, লাভা, বৃষম নারী নক্ষত্র ঘুরিয়ে দেখানো ওর উস্তাদ কেউ নেই। স্বভাব যতটা নরম, ব্যক্তিত্বটা ততটাই দাপটে। কটেজ থেকে জঙ্গলের রাস্তা বেশি দূর নয়, কিছুটা গিয়ে মসৃণ পাকা রাস্তা দিয়ে উঠে নিচু নরম মাটির কাঁচা রাস্তায় ঢুকে পড়ল। বড় বড় শাল সেগুলো আকাশমণি মাথা তুলে দাঁড়িয়ে আছে। পাখিরা কিচির মিচির করে কি যেন গানের লড়াই খেলছে। বিচিত্র প্রজাতির চার পেয়ে সরস্বীপ গাছের গান দিয়ে উঠে যাচ্ছে। হাতি দেখা ভাগ্যে নয়, তবে কয়েকটা বন্য ষাঁড়ের দেখা মিলল। দেখে মনে হয় তারা পোড়া গায়ের পোষ্য গরুর মহিষদের দাদা মশাই। গাছে গাছে রকমারি রঙিন ফুলের পাহাড়, বলা ভালো অর্কিড প্রায় 150 বছর পুরনো গাছের ছাল থেকে নিচের দিকে ঝুলে রয়েছে। যিনি বায়না ধরল ওগুলো ছবি তুলতে, ও তুলবে না, তুলবে ওর বাবা। সঙ্গে একটা ডিজিটাল ক্যামেরাও আছে। অগত্যা গাড়ি থামিয়ে ওদের নামতে হলো। ওখানে ওরা নামতে কতগুলো পাখি অস্বাভাবিকভাবে ডেকে উড়ে পালাতে চাইল। প্রজাপতির দল এলোমেলো হয়ে সরে গেল। তাদের ঋণে একটু কষ্ট পেল। ঐশীর মুখে আবার সেই কৌতুকময় হাসি। ঐশী একটা গাছে হাত দিয়ে দাঁড়িয়েছিল, কি যেন ভাবছিল। দেখি মনে হয় প্রতিটি গাছ যেন উড়ছে না। একটা গিরগিটি জাতীয় প্রাণী হাতের নাগাল আসতেই খপ করে ধরে ফেলল এবং মুখ ভরে নিয়ে নিল সেটা। রাগে কেঁপে উঠল কমিকের জন্য। ঘটনাটি ঘটল সবার চোখের আড়ালে। নিমিষের মধ্যে যে লতা পাতাগুলো হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে গেল সেগুলো হঠাৎ করে ঝলসে গেল। ছোট্ট বড় সব প্রাণীরা যেন অশুভ কোনো সংকেতে পানি যাচ্ছে। বাতাস আচমকায় আষ্টে পচা গন্ধে ভারী হয়ে এলো। বাদশাহ প্রকৃতির এই পরিবর্তনটা লক্ষ্য করল। প্রকৃতির এই আকস্মিক পরিবর্তন কেন ঘটল বাদশাহ চিন্তিত হয়ে পড়ল। কিন্তু অনুসন্ধ করো না, ওর আবার যাত্রা শুরু করলো। গাছপালা, বন্য পশু পাখি, পাহাড়ি মানুষজন, তাদের জীবনযাত্রা, এসব বিষয় নিয়ে গল্প চলছিল বাদশার সঙ্গে। কোন সময় হাতির দল জল খেতে যায়, কোন সময় এলে পড়ে যায় পাখি দেখা যায়, চারিদিকে ফুলে ভরে ওঠে, উত্তরবঙ্গে বর্ষা নামলে তখন জঙ্গল সাফারি কতদিনের জন্য বন্ধ থাকে, ইত্যাদি ইত্যাদি অনেক আলোচনা। মুখ ও বুধির সহযাচ্ছি বাদশা একদম পছন্দ করে না। সুমনাথ সর্বভাষী হলেও কৌতূহলী, তাই আলোচনা গল্প বেশ ভালো জমে উঠেছে। কথায় কথায় সাঁওতাল পল্লীর প্রসঙ্গ উঠল। তারা সন্ধ্যার দিকে মাঠের মাঝখানে বড় করে আগুন জ্বেলে নাচ গান করে ফলে। পুরুষরা ধামসা মাদাল বজায় আর সাঁওতাল বউ মেয়েরা কোমর ধরে গোল করে গিয়ে নাচ করে। কলসির ওপরে কলসি সাজিয়ে মাথা নাড়িয়ে তালে তাল ফেলে পা ফেলে গান করতে করতে কয়েক পাক ঘুরে পড়ে অনায়াসে। ট্রাইবাল ড্যান্স এখানে খুব বিখ্যাত। এই সাঁওতাল পল্লীর কথাগুলো শুনে ঐশী অন্য মনস্ক হয়ে উঠল। ধীরে ধীরে অস্থিরতা যেন বেড়ে চলল। কিছুক্ষণ পর বিচলিত হয়ে সে নিজেই আগ বাড়িয়ে সাঁওতাল পণ্ডিত মেয়েদের দুঃখ কষ্ট ভরা জীবন কাহিনী বলতে শুরু করল। তাদের জীবনে অনেক স্বপ্ন আছে, আশা আকাঙ্ক্ষাকে ঐশীর গলার স্বর ধীরে ধীরে বদলে যাচ্ছে। বাদশাহ ওর বিপক্ষে কোনো কথা বললে ঐশী আরো জোর গলায় তর্ক করতে লাগলো। বছর দুয়েক আগে ওই সাঁওতাল পল্লীর একটা মেয়ের সাথে বাদশাহর প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়েটি বাদশাহর সঙ্গে প্রতারণা করে স্বযাত্রীর ছেলেকে বিয়ে করেছে। তখন থেকে সে সাঁওতাল মেয়েগুলোকে পছন্দ করে না। কথাগুলো শুনে ঐশী তেলে বেগুনে জেলে উঠল। পচা আষ্টের গন্ধ ধীরে ধীরে বাড়তে শুরু করলো। চারিদিকে আবার নিদারুণ শূন্যতা, দম বন্ধ কর পরিবেশ, দাঁত মুখ চিবিয়ে এই কেমন ভাবে যেন কথা বলছে ঐশী। হাত শুধু থামা বসানোর ভঙ্গিতে লম্বা লম্বা তীক্ষ্ণ নখ বার করে এগিয়ে যাচ্ছে বাদশাহর দিকে। চোখ দুটো রক্ত চাবার মতো লাল, মুখে হিংস্র তীব্র বহিঃপ্রকাশ, শিরা উপশিরা থেকে যেন কোমল চামড়া ঠেলে বেরিয়ে আসতে চাইছে। ও সে আকস্মিক পরিবর্তন সুমনাথের নজর এড়ালো না। সে ঋণীর হাতে হঠাৎ করে চিমটি কাটল, সচেতন ভাবে চিমটি কাটল, খুব জোরেও না, খুব আস্তেও না, খেতে ওঠার মতো। উদ্দেশ্য ঐশীর দৃষ্টি আকর্ষণ করা। ঋণী কেঁদে উঠেছে, ঘোর কেটে ঐশী হঠাৎ স্বাভাবিক হয়ে উঠল। যিনিকে বুকে জড়িয়ে ধরে আদর করে ভোলাতে ভোলাতে গায়ে হাত বুলিয়ে দিয়ে কোলে বসিয়ে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। অশুভ শক্তি কখনো মাতৃসত্তার থেকে শক্তিশালী হয় না। ঐশীর মাতৃ হৃদয়ের আকুলতা একটা ভয়ের দুর্ঘটনা হাত থেকে বাঁচালো ওদের। বাদশাহ গাড়ির লুকিং গ্লাসে ঐশীর বিকৃত মুখটা এক ঝলক দেখেছে, কিন্তু অভিজ্ঞ গাড়ি চালক তথা ট্যুর গাইড তা ওদের বুঝতে দিল না। জঙ্গল সাফারি শেষ করে ওরা যখন কটেজে ফিরল তখন প্রায় রাত
তিনটা বা আর একটু বেশি। সোমনাথকে বনে ওই ঐশী ঘরে চলে গেল। রিনি গেল না সে নিঃসন্তান নেপালি ভদ্র মহিলার সঙ্গে ওনাদের ঘরে চলে গেল। সুন্দর ঘর সাজানো জিনিসগুলো নিয়ে খেলতে শুরু করলো। শুনতে কিছুটা সরে গিয়ে সোমনাথ বাচ্চার সঙ্গে কি যেন আলোচনা করলো। বাচ্চা সোমনাথের হাতে ছোট্ট একটা জিনিস দিয়ে চলে গেল। বাবা মেয়ের দোতলায় গিয়ে দরজার টোকা দিতে ঐশী দরজা খুললো। ততক্ষণে সে জামা কাপড় পরে ফ্রেশ হয়ে ফুরফুরে মেজাজে ক্যামেরার তোলা ছবিগুলো দেখছিল। কেক বিস্কুট জাতীয় শুকনো খাবার দিয়ে টিফিন সেরে তিনজনে একটু রেস্ট নিচ্ছে। এখন ঐশীকে দেখলে মনে হয় দুপুরে বসে ভয়ঙ্কর রোদ দুঃস্বপ্ন মাত্র। পাহাড়ের গায়ে সন্তান নেমেছে, আজ ভরা অমাবস্যা। চাঁদের আলোটুকু না থাকায় চারিদিকে গভীর অন্ধকারে যেন ডুবে গেছে। বাদশা আজ যা দেখেছে তেমন অভিজ্ঞতা এর আগে হয়নি। সে খুব সাহসী এবং রাশভারী ছেলে। পাহাড়ি এলাকায় প্রতি পদে পদে বিপদ। লাভার একটা প্রত্যন্ত গ্রামে অনেক বছর আগে ভাড়া গিয়েছিল। সন্ধ্যাবেলা ফেরার সময় একটা কান্নার শব্দ দ্বিগুণ হয়ে ওকে ক্রমাগত ঘিরে ধরছিল। মন শান্ত করে বুদ্ধকে স্মরণ করতে করতে যেন এক প্রকার বাড়ি ফিরছিলেন। এই ঘটনার পর থেকে বৌদ্ধ তন্ত্র সিদ্ধ ছোট্ট একটা বৌদ্ধতা বা একটা দেবীর মূর্তি লকেট করে গলায় রেখেছে। কটেজ থেকে বেরিয়ে আসার সময় সেই লকেটটা সোমনাথ হতে নিয়ে এসেছে আত্মরক্ষার জন্য। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, হাওয়ার তীব্র দাপটে বৃষ্টির ঝাঁট ব্যালকনিতে এসে পড়েছে। সন্ধ্যের যত রাতের দিকে অগ্রসর হচ্ছে ঐশীর আচরণও কেমন যেন পরিবর্তন ঘটছে। সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ রিনিকে জোর করে ঘুম পাড়িয়ে দিল। সোমনাথ প্রতিবাদ করলে ওর জামার বুকের উপরে বোতামটা খুলে দিয়ে ঐশী বলল, সারাদিন করেছে, এখন একটু ঘুমান, বরং তুমি আমি। মুখময় মুচকে হাসি হেসে স্বামীর গলায় বুকে পিঠে আঙুলে চুমু দিতে শুরু করলো। এবং অন্য সময় হলো হয়তোবা অমানিসা অন্ধকার রাতে চক্রপূর্ণ চন্দ্রের আলোক আলোক সুধা লাভ করত। প্রেমের সমুদ্র অবগাহন করতে দুজনেই, কিন্তু সবাই সোমনাথ অস্বাভাবিকতা লক্ষ্য করলো। সারা গায়ে যেন কাঁটাওয়ালা সরসির চলাফেরা করছে, অদৃশ্য কাঁটা ফুটে যাচ্ছে সর্বাঙ্গে। ওর হৃদযন্ত্র যেন হালকা হয়ে শুকিয়ে গেল। এরমিল আঙ্গুলে জনাফেরার রোমে রোমে কামনা বাসনা নেশা ছড়িয়ে সে নেশা নিজেই ঝাঁপ দিচ্ছে। সোমনাথ যেন ওই শিরা হাতের নীলক কাঠপুতুল, বা ঠিক কোনো প্রতিক্রিয়া নেই, শুধু বুকের ভেতর দানবীয় ঢেউ গুলো আছড়ে পড়ছে বারবার। সে বুঝল এইটা ঐশী নয়, ঐশীর রূপ লাবণ্য সিক্ত দেহ কাঠামোর অন্তরালে কুৎসিত বিভৎস কাম সৃষ্টির এক অতৃপ্ত আত্মা। তৃষ্ণার্ত চাতকের মতো এতদিন ধরে এই দিনটার অপেক্ষায় করছিল। কোথার তো বাঘ যেমন শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনি সোমনাথের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে উন্মাদের মতো। চুম্বন করতে শুরু করলো সে। সোমনাথ এক ঝটকায় ওকে সরিয়ে দিয়ে সজোরে গালে একটা থাপ্পড় মারল। কি অসভ্যতাই হচ্ছে বলে ধমক দিয়ে ঐশীর সুন্দর কায়া বদলে হিংস্র বহি প্রকাশ করল। মুখ বিকৃত করে দাঁতে দাঁত চেপে দুটো হাত মুঠ করে নিল। তারপর প্রবল গর্জনে করে তীক্ষ্ণ ছুরির ফলার মতো লোকগুলো বৃদ্ধি করে নিজের রূপ ধারণ করলো। সোমনাথের গলাটা চেপে ধরে বিকট শব্দ করে একটা অট্ট হাসি হাসছে বিভৎস কুৎসিত নারী মূর্তি, ঠিক যেমনটা ঐশীর বাথরুমের আয়নায় দেখেছিল। সোমনাথ কণ্ঠে ভয় যেন আর্তনাদ, কিন্তু সে হার মানব না। মানুষের যখন দেয়াল পিঠ ঠেকে যায় তখন মৃত্যু ভয় থাকে না, থাকে কেবলমাত্র শেষ চেষ্টা। সোমনাথের একটাই চিন্তা, যে করেই হোক রিনিকে রক্ষা করতে হবে। অশরীরী অতৃপ্ত আত্মা বহু বছর পর একটা শরীর পেয়েছে, ঐশীর কাঠামো জেগে উঠেছে, ঘরের সব আলো নিভে গেছে, জল জল করছে সাদা ফ্যাটফ্যাটের চোখ দুটো, এবং বৃষ্টির ঝমঝম শব্দে মিশে গেছে অসংখ্য অশরীরী হাসি কান্না মেশানো করুণ অলৌকিক একটা সুর। চারিদিকে দেওয়ালে অগণিত কীট পতঙ্গ এবং সরসিপ ভরে উঠেছে, তাদের গা থেকে উজ্জ্বল জ্যোতি যেন এসে পড়েছে। তাদের গা থেকে উজ্জ্বল জ্যোতি বিচ্ছুরিত হয়ে আলো আধা পাহাড়ের পরিবেশের সৃষ্টি করেছে কতগুলো বিষাক্ত মাকড়সা সাপ গিরগিটি ঋণের দিকে এগিয়ে আসছে। সুমনা তার বুকের উপরে বসে রয়েছে সেই ভয়ঙ্কর মূর্তি। হঠাৎ হাতের ইঙ্গিতে রিনিকে এক মুহূর্তে বিছানা থেকে উপরের দিকে তুলে দিল। রিনির হাত পা যেন ঝুলছে, গাটা নিচের দিকে লটকে আছে, অসার দেহটা কেবল শূন্য ভেসে রইল। এবার সুমনাথ রাগে ভয়ে মেয়েকে বাঁচানোর তাগিদে কোন ক্রমে প্যান্টের পকেট থেকে বাদশার দেওয়া সেই লকেটটা পার করলো। সে প্রাণপণে বাঁচার জন্য ছটফট করতে লাগলো। যাই হোক, এই করে একটা দেবীর মূর্তি বুকে চেপে থাকা মৃত্যুর মুখের সামনে ধরে এক লাফে বিভৎস কুর্শিত নারী মূর্তি ঘরে এক কোণে চলে আসলো। সুমনাথ একটু আশ্বস্ত হল, অশরীরী কিন্তু দমল না। কুকুরের মতো তীক্ষ্ণ দাঁতগুলো বার করে আস্তে আস্তে ঐশীর মাথা সম্পূর্ণ পেছনের দিকে ঘুরে নিল। ততক্ষণে হাত ও পায়ের পাতাও পেছনের দিকে ঘুরে গেছে। শুধু কামাতো নিতম্ব দিয়ে শরীরটা উল্টো করে সুমনাথের দিকে ধীর গতিতে এগিয়ে আসছে ঐশী, যিনি তখনও একইভাবে শূন্য ভর করে ভেসে রয়েছে। বাদশাহ ওদের কটেজে নামিয়ে দিয়ে সে বিকেলে বেরিয়ে পড়েছে নিম্মার বাড়ির উদ্দেশ্যে। নিম্মা ও মালিনীকে নিয়ে সে সোজা চলে গেল পাহাড়ে অনেকটা উঁচুতে, যেখানে হিন্দু ও বৌদ্ধ তন্ত্র সাধক সিদ্ধাচার্য অতি বিজয় থাকেন। যাওয়া আসা নিয়ে প্রায় ছয় ঘন্টার পর বৃদ্ধ অতীন্দ্র বিজয় কামরূপ কামাখ্যায় হিন্দু মতে সে কামাখ্যা এবং বৌদ্ধ মতে বৌদ্ধ তারা বা একটা দেবীর সাধনা সিদ্ধি লাভ করেন। কিন্তু দেবী তারাই বৌদ্ধ ধর্মে একটা তারা নামে পরিচিত। ইনি ইন্দ্র দেবীয় বনের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর দেবী, আবার ইনি প্রধান রক্ষাকর্তা নির্বাণ দাত্রী শুধু দমনের শ্রেষ্ঠা। তার আশীর্বাদে শ্রেষ্ঠাচার্য অতীন্দ্র বিজয় যে কোনো বেদান্তাকে বশীভূত করতে সক্ষম। ষট চক্রের অধিপতি দেবী ডাকিনী যোগিনী হাকিনী লাকিনী রাকিনী শাকিনী সকলকে তারা ডাকে সাড়া দেন। যাত্রা পথে বহু বাধা অতিক্রম করে আসতে হলো বাদশাদের, চারিদিকে শুধু অশরীরী শক্তিতে ভরে উঠেছে সিদ্ধাচার্য। বাদশার মুখে দুপুরের সকল ঘটনা শুনে বললেন,
আজকের অবসা কোন সাধারণ অবস নয়, প্রতি দেড়শো বছর অন্তর অন্তর এই দিদি আসে, রাহু কেতু মিলিত হয়ে পূর্ণ অশরীরী শক্তির আগরণ ঘটায়। পৃথিবীতে নেমে আসা অশুভ শক্তির মহাপ্রলয়, সকল অতৃপ্ত আত্মা জেগে উঠে তাদের কামনা বাসনা পূরণের অভিপ্রায় হলে যে কোনো উপকারে তারা সাধ্য সিদ্ধি করতে পারলে আজীবন অপরাজে অশুভ শক্তিটুক পৃথিবীতে রয়ে যাবে। তার জন্য শুধু একটা শরীর যায়, যে কোনো একটা মনস্কামনা পূর্ণ হলে সে ইচ্ছাধারী হয়ে উঠবে, এক শরীর থেকে অন্য শরীরে অবাধে মিশ্রণ করে।
কথাগুলো শুনে ওরা তিনজনে যেন ভয়ে স্থবির হয়ে গেল। অভিজ্ঞ পুরুষ অতীন্দ্র বিজয় যথাসম্ভব চেষ্টা করবেন অভয় দিয়ে একটা ঝোলা কাঁধে নিয়ে দ্রুত গমনের নির্দেশ দিলেন। প্রথমে মঞ্চ বলে নিজেদের দেহ বন্ধ করে নিলেন, যাতে কোনো প্রকার অশরীরী তাদের শরীরে প্রবেশ করতে না পারে বা তাদের কোনো ক্ষতি করতে না পারে তার ব্যবস্থা করলেন। যত তাদের সম্ভব ওদের কটেজে পৌঁছাতে হবে, তা না হলে একটা অনর্থ ঘটে যাবে নিশ্চিত। প্রবল বৃষ্টির মাঝে দুরন্ত গতিতে গাড়ি নিয়ে পাহাড় থেকে নিচে নেমে আসছে বাদশাহ। গাড়ির সামনে একটা স্কচনট কাটা নারী দেহ বিবস্ত্র এসে দাঁড়ালো। সিদ্ধাচার্য বললেন,
গাড়ি থামাবে না, পথে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটবে ওরা আমাদের ক্ষতি করতে পারবে না, তুমি যত দ্রুত পারো কটেজে যাও, জলদি যাও।
বাদশাহ ফুল স্পিডে গাড়ি নিয়ে বেরিয়ে গেল মুন্ডহীন ছায়ামূর্তিটার উপর দিয়ে। সে ছায়ামূর্তিটা টুকরো টুকরো হয়ে ধোঁয়ার সাথে মিশে গেল, সত্যি কোনো ক্ষতি হলো না। চারিদিকে যেন ভেসে আসছে অজস্র ভয়ঙ্কর চিৎকার, নাকি কণ্ঠস্বর, বিভৎস কণ্ঠস্বর, সবাই যেন মুক্তি পেতে চাইছে। ঘরুর আর্তনাতে বাতাসটা ভারী হয়ে উঠেছে। গাড়ি কটেজের সামনে এসে দাঁড়ালো। সিদ্ধাচার্য নির্দেশ দিলেন, তিনি যতক্ষণ না বলছেন কেউ যেন গাড়ি থেকে না নামে। সকলের হাতে একটা একটা করে ছোট লাল পুটলি, তাতে ষড়যন্ত্রের মন্ত্রপুত আবির ও ভস্ম আছে। অতীন্দ্র বিজয় একাই গাড়ি থেকে নেমে কটেজের চারদিক গিয়ে গৃহবন্ধনের মন্ত্র করে গুন্ডি কেটে দিলেন, যাতে বাইরে থেকে কোনো অশুভ শক্তি ঐশ্বের ভেতর থাকা পিতার তার শক্তি প্রদান না করতে পারে। এবার ওরা তিনজনে সিদ্ধাচার্যের নির্দেশে গাড়ি থেকে নেমে এসে একসঙ্গে কটেজে প্রবেশ করলো। রিসেপশনের সামনে গিয়ে মেতিয়ে পড়ে আছে নেপালি দম্পতি। মারেনি ভয়ঙ্কর কোন ঘটনায় অজ্ঞান হয়ে গেছে। দোতলা ঘরে সোমানাথ নির্ভি কোন প্রকার মৃত্যুকে ঠেকিয়ে রেখেছে। বিকৃত রূপ নিয়ে যথাসম্ভব অত্যাচারের পর অত্যাচার পিতাত্মার সোমানাথকে আর ছুঁতে পারেনি, তাই সে এবার ওই সেই শরীরটাকে দ্বিগুণ্ডিত করে ফেলতে উদ্যত হলো। সারা শরীরে আঁচড়ের দাগ, রক্তের নিচেটা ভেসে আছে, ঐশীর গায়ে মাংস কোথাও কুবলে কুবলে নিয়েছে। সোমনাথকে না পেয়ে তার ফুটন্ত কাম পিপাসা ব্যর্থ হয়ে উঠেছে, শান্ত হওয়ার বদলে দ্বিগুণ হয়ে উঠেছে। সবল হিংসার জ্বালায় সে ঐশীর সুন্দর পণ্য ছিন্ন ছিন্ন করে ফেলেছে। আত্মতৃপ্তি চায় ঐশীর বুক চিরে ক্ষত বিক্ষত হৃৎপিণ্ডের মতো রক্ত পান করবে, তবে তার তৃষ্ণা নিবারণ হবে। প্রায় 3 ইঞ্চি ধারালো নখগুলো দিয়ে বুক চিরতে যাবে এমন সময় ভয়ঙ্কর নাটকীয় মুহূর্তে সিদ্ধাচার্য অতীন্দ্র বিজয় তার পঞ্চপদে ঘরের দরজা খুলে দিলেন। দরজা খুলতে শত শত সরস্বী কীট পতঙ্গ বেরিয়ে আসার উপক্রম হল। এক মুঠো আবির ভস্ম উদার কণ্ঠে মন্ত্র উচ্চারণ করে চৌকাঠে ছড়িয়ে দিতে নিমিষে সবকিছু যেন মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। ততক্ষণে সে বিভৎস কুৎসিত প্রেতাত্মা অস্থির হয়ে উঠেছে, আওয়াজ করে অট্ট গর্জনে হুঙ্কার ছাড়ছে, বিপর্ষতায় চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছে। তার চোখ থেকে যেন আগুন চিটচিট বের হচ্ছে, সরু হাতগুলো প্রসারিত হয়ে অনবরত মুন্ড ঘোরাচ্ছে। পরক্ষণে 2 হাত ভরে সারা শরীর উল্টে দিয়েছে, মাথা নিচে ঘাড়টা একটু তুলে এদিক ওদিক হেলিয়ে বিকৃত ভাবে চেয়ে রয়েছে, পাগুলো সিলিংয়ে ছুঁয়েছে। সিদ্ধিচার্য ঝোলা থেকে হীরের মতো চকচকে একটা পাথর বের করতে গোটা ঘরটা লালচে হলুদ বর্ণের হয়ে গেল। এটি সূর্যনীলামণি, যার আলোক ছটায় অশুভ শক্তি দমিত হয়ে যাবে। উল্টো অবস্থাতে ঐশ্বের শরীরধারী প্রেতাত্মা অবশ হয়ে গেল, দেহের বদল ঘটল আস্তে আস্তে। বিকৃত মূর্তি ছেড়ে ঐশীর আসল রূপে ফিরে আসলো সে। দৈব শক্তির প্রভাবে ঐশীর শরীরের সমস্ত ক্ষত সেরে গেল ধীরে ধীরে, তবে এখনো সে শরীর ছাড়েনি। গুণানি করতে করতে বিপুলতার 20 বর্ষণ করেছে। সীতাচাষক জিজ্ঞেস করলো,
বল কে তুই, কেন এ শরীরে ঢুকেছিস বল।
প্রেতাত্মা প্রথমে কোনো উত্তর না দিয়ে কেবল ব্যর্থ তর্জক গর্জন করে মাথা চালাচ্ছিল। তন্ত্র সাধক জানেন সোজা আঙুলে ঘি না উঠলে কি করতে হয়। সূর্যশিলা মণিটি ঐশীর কপারে ঠিকিয়ে উচ্চারণ করলেন,
ও মণিদত্তে হো।
3 বার এই মন্ত্র উচ্চারণ করতেই ঐশীর সারা শরীর ঝাঁকুনিতে উঠল। অন্যতম বৌদ্ধ প্রতিমূর্তি অবলগতর উদ্দেশ্যে উচ্চারিত এই পবিত্র মন্ত্রের তরঙ্গ অজস্র শুভ শক্তির তেজ পিতাত্মার কাছে অবশ্যই হয়ে উঠল। পিতাত্মা বলতে লাগল,
আমি বামনি সাঁওতাল পল্লীর বামনি আমাকে আমাকে ঢুকিয়েছে ওরা, আমি প্রতিশোধ নিব প্রতিশোধ।
সিদ্ধাচার্য কঠিন স্বরে জিজ্ঞেস করলেন,
তারা তোকে মেরেছে? কিভাবে মেরেছে, কি চাস তারা বল।
বাহামান অদৃত আত্মা সাঁওতালি ভাষায় বলতে শুরু করলো। তার বাংলার কারণে যা দাঁড়ায় সেটা অনেকটা এমন, আজ থেকে 45 বছর আগে পাহাড়ের কোলে যে সাঁওতাল পল্লী রয়েছে সেখানে থাকতো এক সহজ সরল দুঃখী মেয়ে, নাম বাহামণি সরেন। গায়ের রং গাঢ় শ্যামল এবং মুখশ্রী তেমন নয়, সামনের দাঁতগুলো ছিল উঁচু, এক বাক্যে শ্রীহীন কুৎসিত বললেই চলে। কবি কালিদাসের দৃষ্টিভঙ্গিতে যদিও অনন্য সুন্দরী, রূপনাথ তার গুণ ছিল। সাঁওতাল পল্লীর নাচের দলে সে ছিল সেরা নৃত্যশিল্পী, সবাই নাচের প্রশংসা করলেও বিশ্রী রূপের জন্য সামনে পিছনে অনেক খারাপ মন্তব্য সে ছোট থেকে শুনে এসেছে। একদিন এই কুঠিরে কলকাতা থেকে এক বাবু এলেন, সঙ্গে তার বিদেশি বন্ধুবান্ধব গেলেন। এই উপলক্ষে সাঁওতাল নাচের আসরে বসল, সারা সন্ধ্যা দামেস্তের তারে তাল মিলিয়ে চলল নাচ গান। আসর শেষে কুঠিরের পেছনে ফাঁকা মাঠ থেকে সবাই দল গুটিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন শহরের ওই বাবুটি এসে বাহামনির সাথে আলাপ করলেন, নাচের প্রশংসা করলেন। পরদিন সেই শহরে বাবুর সাঁওতাল পল্লীতে গেলেন বিশেষ কিছু গাছগাছালির সন্ধানে। সঙ্গে বিদেশে তিন বন্ধু, ওনারা নাকি ডাক্তারের লোক, কিসব ঔষধ তৈরির জন্য গবেষণা করছেন ওনাদের। ওনাদের আসার কারণ হিসেবে সহজ সরল সর্বশিক্ষিত মানুষ এতটুকু জানত। পাঁচ সাত দিন এভাবেই সাঁওতাল পল্লীতে আনাগোনা চলল বাবুদের। আসতে যেতে বাহারের সাথে শহুরে বাবুর প্রায় যোগাযোগ হত। সেদিকে বুঝি মনে দোলা লেগেছিল বাহারের। শহুরে বাবুর সামনে এলে বাহার সর্বোচ্চ চোখ দুটি যেন মাটির দিকে মিশে যেত। হঠাৎ একদিন সে বাবু সাঁওতাল পল্লীতে ছুটে এলেন বাহামণিকে প্রেম নিবেদন করতে। বাহামণি জানত এই ছলনা ছাড়া আর কিছুই নয়, তার জীবনে পাওয়া প্রথম প্রেম প্রস্তাব দৃঢ়তার সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন। তবে সে বাবুটি হাল ছাড়েননি। একদিন বন্য ফুলের তোড়া নিয়ে সারাদিন বাহারাকে অনুসরণ করছিলেন, আর একদিন আধ ভাঙা সাঁওতালি ভাষায় প্রেমের কবিতা শুনিয়ে বাহার হাত ধরেছিল। সেদিন মুচকি হেসে মনে দরজা খুলে দিয়েছিল বাহা। বাহামণি আর নিজেকে ধরে রাখতে পারেননি। কয়েকদিন পর তাদের বিয়ে হয়েছিল সাঁওতাল পল্লীতে মস্ত ধুমধাম করে। সেই মাতৃহীন অনাথ বাহামণি এমন আশা দুঃস্বপ্ন কোনোদিন করেনি। এই কুটিতে এই ঘরে তাদের বাসর কোমল শয্যা সাজিয়ে বাহার বান্ধবীরা কত মজা ঠাট্টা করে সময় চলে গেল। ফুল সাজানো ঘরে বাহা ও তার শহুরে বাবু, তার মনের মানুষ, নববিবাহিতা স্ত্রীর চোখ, কত স্বপ্ন, মনে উল্লাস। কিন্তু প্রথম রাতেই তার মনের সব ফুল ভেঙে গেল। বাহা যখন তার শহুরে স্বামীকে প্রণাম করতে গেল, তখন সেই মুখোশধারী বাবু তাকে এক লাথিতে ছিটকে সরিয়ে দিল। সমুদ্রের কোলে বেড়ে ওঠা মেয়েটার কিছুই বুঝল না তার কোনো ভুল হয়েছে কিনা জানতে চাইল। এবং উত্তর আসে, এমন বিশ্রী পুষি মেয়েকে কি ভালোবাসতে পারে? তার রূপ ছিল না বটে, কিন্তু টল মনে যৌবন ছিল কানায় কানায় ভরা। তবুও প্রবল ক্ষীণা ভরে তার রূপবান স্বামী তাকে প্রত্যাখ্যান করল। সে তো কিছু বেশি কিছু চায়নি, যে ছিল একটু ভালোবাসা, স্বামী সন্তান, একটা সুখের সংসার। সেদিন বাহার চোখে নেমে এসেছিল পাহাড়ি ঝর্ণা। সে সব কিছু বসে ওঠার আগে মধ্যরাতে অন্ধকারে কয়েকজন লোক ওদের ঘরে ঢুকলো। দুজনে ধরাধরি করে বাহারের মুখটা চেপে ধরল। সে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু পশ্চাতন পুরুষের শক্তির কাছে পরাজিত হয়েছিল, প্রতারিত হয়েছিল অসহায় সে বাহামণি। সবার মুখ বাঁধা, আরেকজন এগিয়ে এসে হাতে কেটে যেন ফুটিয়ে দিল ইঞ্জেকশন। অতল ঘুমে চলে গেল সে, এবং ঘুমে যাওয়ার আগে আরেকটা বার চেনা গলায় সে শুনেছিল তার এক দুঃসম্পর্কের মামির বাপ মা মরার। ওই মামিটাকে 17 বছর কোলন বলদের মতো একজনের কাজের লোক হিসেবে বাহাকে পালন করেছে। নাচের দলের নিচে যে কটা টাকা পেত তা ওই মামি আত্মসাত করত। একটা পশু হলো তার প্রতি মায়া থাকে, কিন্তু বাহার প্রতি সেটুকু সহানুভূতি কোনো দিন হয়নি। টাকা পয়সা নিয়ে বাইরে একটা বচসা চলছিল। তার মামি নাকি অনেক টাকার বিনিময়ে শহুরে বাবুর কাছে ওকে বিক্রি করে দিয়েছিল। মেয়ের টাকার বিনিময়ে অর্থকারী ফসলের মতো বিকিয়ে গেছে বিদেশিদের কাছে। তারপর বাহা আর কিছু জানে না। এখনো এই ঘরের দেয়ালের ভেতরে বাহামণির কঙ্কালটি রয়েছে। শহর বাবুটির মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির ব্যবস্থা করত। মাকে অজ্ঞান করে গাছের কোনো এক হসপিটালে নিয়ে গিয়ে ওর চোখ, কিডনি, লিভার, হার্ট সব এক এক করে বার করে নেওয়া হয়। এই পরিকল্পনার সব ব্যবস্থা তাদের আগে থেকে করা হয়েছিল। বিদেশি বন্ধুগুলি ইংল্যান্ড থেকে এসেছিল জলজান্ত মানুষের সাউদা করতে। জীবন্ত মানুষগুলোকে অচেতন করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে নিত। আধুনিক পশ্চিমা বিজ্ঞানের সহায়তা সেই অঙ্গ প্রত্যঙ্গগুলি সংরক্ষণ করার প্রস্তুতি ওদের জানা ছিল। ভারতে যদিও এসব গুপ্ত অবৈধ ব্যবসা ছড়িয়ে ছিটে পড়েনি, তারা বাহার মৃতদেহটিকে আগুন পর্যন্ত দেয়নি, লোকজন ঝামেলা এড়াতে। পরের দিন রাতের অন্ধকারে আবার এই কুঠিরে এনে বাহার ছিন্ন ভিন্ন শরীরটা দেওয়াল দিয়ে গেঁথে দেওয়া হয়। শরীরটা যাতে তাড়াতাড়ি বিনষ্ট হয়ে যায় তার ব্যবস্থাও করা হয়েছিল। একটা গর্ত করে দেয়ালের ভেতর অসংখ্য পোকামাকড় এবং সরস্বিত ছেড়ে দেওয়া হয়েছিল। সেই শহরে বাবুটি ছিল রামেন্দ্র সিং ত্রিবেদী। এই কুটিরের মালিক ছিল সে। উপনিবেশ ভারতের শ্রেষ্ঠ পদবিহীন সম্প্রদায়ের বংশধর বামুনি অতৃপ্ত আত্মা সে থেকে এই ঘরে ঘরে ঘুরে বেড়াত। পরে তান্ত্রিক এনে এই আত্মাকে বন্ধন করেছিল। কথাগুলো শেষ করে বাহানির আত্মা গো গো করে শক্ত করতে লাগলো। সীতাচার্য অংশ বিজয় জিজ্ঞেস করলেন,
সাঁতারে নাচে যে চুক্তি ছিল সেটা করে দিয়ে ঐশি এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। শোন, আমাকে অশ্বশী প্রবেশের বিমঞ্চন দিচ্ছিল। আমার এক ছবিতে আমাকে সমাধি দিয়ে আমার আত্মা পেতে রেখেছিল, মূর্তি পড়ছিল ওই ছোট চোখ। তান্ত্রিক পড়েছিল কেউ যদি কখনো ওই চোখের দিকে তাকায় তবে ওই সূক্ষ্ম দৃষ্টির বিনিময় হবে আমার মুক্তির পথ।
কথাগুলো মিথ্যে নয়। ঘরটাকে প্রথম ঐশীর যোগ গিয়েছিল উত্তরের দেওয়ালে, কিছু একটা টান অনুভব করেছিল। সত্যি কৌতূহল বশত ঐশী ওই ছবিটা খুলেছিল। যেন হারিয়ে গিয়েছিল কিছুটা সময়, সমানা তখন ব্যাগগুলো গুছিয়ে রাখছিল ঘরের কোণে। অনেকক্ষণ পর ঋণের ডাকে ঐশীর সময়টা ফিরেছিল এবং প্রেতাত্মা আবারও বলতে শুরু করলো,
আমি কোটসিট পরে ছোট থেকে অনেক অবহেলা পেয়েছি, সবাই আমাকে ঘৃণা করেছে। ঐশীর সুন্দর সরে যাওয়ার পর
কথাগুলো বলে বিকৃত স্বরে হেসে উঠল সিদ্ধাচার্য সজোরে একটি আঘাত করাতে আবারও প্রেতাত্মাটা দমে গেল। সিদ্ধাচার্যের নির্দেশে দেওয়াল ভেঙে বাহামনের কঙ্কালটা বার করে আগুনে দেওয়ার ব্যবস্থা করল বাদশাহ। ততক্ষণে অতীন্দ্র বিজয় ঐশীর কপালে সূর্যশিলা মনিয়ে চেপে ধরে রইলেন, উচ্চ স্বরে মঞ্চ করতে শুরু করলেন। বাহামনির আত্মা ছটফট 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 করতে লাগলো। সিংহ না ছেড়ে সিদ্ধাচার্যকে পরাজিত করতে চাইল বারংবার, কিন্তু পারল না। সুমানাথকে ভোগ করার যে অভিলাষ বাহামনির জন্মে ছিল, যে কামনা বাসনা তার জেগেছিল, তা পূর্ণ হয়নি। মন বাসনা পূর্ণ না হয় ও স্বার্থসিদ্ধি হয়নি। তাই অমাবস্যা শেষ হওয়ার আগে বাহামনির কঙ্কাল অগ্নিদাহ করলে ওর আত্মা মুক্তি অবশ্যই পাবে। বাহামনির কঙ্কালে বাদশাহ আগুন দিতে ঐশী একবার নির্দেশ হয়ে পড়ল। সে মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ল। সিদ্ধাচার্য অতীন্দ্র বিজয় জানালেন, ঐশী এখন সম্পূর্ণভাবে নিরাপদ, যিনিও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ঘরটা পুনরায় আগের মতো করে সাজানো গোছানো সুন্দর, শুধু উত্তরের দেয়ালটা ভেঙে গেছে। ভোর হতে ঐশীর জ্ঞান ফিরল। সবাই এখন ঐশীর কাছে বসে রয়েছে। সোমানাথ মাথার কাছে এসে কতক্ষণ অপেক্ষা করছিল ঐশীর চোখ খোলার জন্য। ঐশী চোখ খুলতে সোমানাথ চোখে মুখে হাজারো আলোর বিজলি যেন বাতি জ্বলে উঠল। ওর যেন ধাত ফিরল। যিনি ঘুমাচ্ছে নিম্মা বাদশাহ মালিনী সিদ্ধাচার্য সকলে সারা রাত জেগেছিল। নিকলি দম্পতি জ্ঞান ফিরেছে মাঝ রাতে। সবার প্রথম নিরবতা ভেঙে কথা বলল মালিনী, ঐশী তুমি ভালো আছো তো? মালিনীর কণ্ঠে কিঞ্চিত পরিবর্তনের সুর। তার দ্বিগুণ বয়সী ঐশীকে সে নাম ধরে ডাকল। ঐশীকে বুকে জড়িয়ে কানে শিশিস করে বলল,
আমি তোমার স্বামীকে পাইনি ঠিকই, তোমার বেগে মাত্রে স্নেহ দিয়েছি, বুকে জড়িয়ে ধরে আদর করেছি, ওর মুখে ভাত ডাক শুনে আমার মন করে গেছে, তাই ওর গায়ে বিপদের আজ পর্যন্ত রাখতে দেয়নি। আমার একটা ইচ্ছা পূর্ণ হয়েছে।
জিফু ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লাগবে, পড়ে শোনাবেন। আমি যদি বলি তাহলে গল্পটির আসল লেখকের নাম রিকিতা ধার, অচুরমা। এবং আশা করছি গল্পটি ভালো লাগলে আপনি আপনার মতো করে গল্প শোনাবেন। আমি প্রতিবারের মতো ছিলাম ফিরোজ খান। আশা করছি গল্পটি ভালো লাগলে সবাই কমেন্ট করে জানিয়েবেন এমন অদ্ভুত রহস্যময় ভৌতিক গল্প যেন আরো আপনাকে উপহার দিতে চাই। এই ছিল গল্প জেফ্রি ভাই। আমি আবারও বলছি গল্পটি ভালো লাগলে অবশ্যই করে শোনাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমি ফিরোজ খান বলছিলাম মিরপুর থেকে। খুবই দারুণ একটা স্টোরি ছিল, আমি বিশ্বাস করি। এবং সত্যি বলছি এরকম স্টোরি হয় না, দারুণ রকম এনজয় করেছি আমি পুরো স্টোরিতে। এবং আমি শুধু বলবো এতটুকু যে এরকম স্টোরি আপনার কাছে যদি আরো থাকে প্লিজ ভাই পাঠিয়ে দিবেন। আপনি দারুণ দারুণ সব ঘটনা পাঠিয়েছেন, মারাত্মক মারাত্মক সব ঘটনা দিয়ে কিন্তু আমাদের ভেদ কিন্তু সবসময় এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে আপনার মতো একজন গুণী মানুষ আমাকে প্রতিনিয়ত ঘটনা পাঠাচ্ছেন কালেক্ট করে, মাশাআল্লাহ। এবং আমি সেই মানুষটাকেও খুব ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর করে এই গল্পটা লিখেছেন। গল্পের লেখক আমি বা লেখিকা যাই বলেন না কেন, আমি বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি গল্পের লেখিকার নাম, গল্পের লেখিকার নাম রিকিতা ধার। আশা করছি রিকিতা ধারাপুর অসাধারণ এই গল্পটি সবার কাছে ভালো লাগবে। সো এনিওয়েজ, আমরা চলে যাবো আরেকটি ছোট গল্পে। এই গল্পটি আসলে ছোট এবং আশা করছি ছোট গল্পটি আপনাদের কাছে খুব সুন্দর লাগবে। চলে যাই গল্পে। আমাদের গ্রামের নাম মঙ্গলপুর। গ্রামের মানুষদের মধ্যে একটা গুজব আছে যে সরাইপাড়া সরকার একটা মোড়ে সেখানে একটা বিশাল বট গাছ আছে, সেখানে নাকি প্রায় সময় মানুষের কিছু দেখতে পাওয়া যায়। আমি চট্টগ্রামে থাকি, এখানে পড়ালেখার পাশাপাশি টিউশন করে নিজের খরচটা চালাই। আমরা তিন ভাই দুই বোন, এক ভাই পড়াশোনা করে অন্যজন বিয়ে করে বাবা মার সাথে থাকে এবং একটা কোম্পানিতে কাজ করে। কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটা সরাইপাড়ায় নাকি একজন মেয়ে হঠাৎ করে গায়েব হয়ে যায়। তারপর সেই সরকে অত্যাচার আরো বেশি বৃদ্ধি পেয়ে যায়। কয়েক মাস আগে আমি ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিই, বারটা ছিল রবিবার। আমি বিকেলে ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কি যখন পর আমি দেখলাম একজন লোক হঠাৎ করে দৌড়ে এসে আমার পাশে বসলো। আমি তার দিকে তাকালাম, দেখতে পেলাম অনেকটা লম্বা, গায়েটা চাদর যা দিয়ে পুরো শরীরটা ঢাকা ছিল। কিছুক্ষণ মধ্যে আমরা খেয়াল করলাম লোকটা আসলো কোথা থেকে, ট্রেন তো অনেক স্পিডে চলছে। একবার মনে হলো জিজ্ঞাসা করব, আমার মনে করলাম কি না কি মনে করবে, তাই নিজের মতো করে সিটে ঘুমিয়ে পড়লাম। আমার বাড়িতে ট্রেন করে যেতে প্রায় পাঁচ ঘন্টার মতো সময় লাগে। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমার পাশে লোকটি নেই, হয়তো কোথাও গিয়েছে। আমি যতটুকু ফ্রেশ হয়ে ওয়াশরুমে গেলাম এবং ঠিক পাঁচ মিনিট পর দেখি লোকটা তখনও আসেনি। ট্রেনে সবাই ঘুমিয়ে পড়েছেন এবং কেউ জেগে নেই। এই সময় লোকটি কোথায় যাবে তাই ভেবে এদিক ওদিক তাকাচ্ছি। কিছুক্ষণ পর দেখলাম লোকটির সেই বাথরুম থেকে বের হচ্ছে যেখান থেকে আমি কয়েক মিনিট আগে আসলাম। একটা জিনিস বলতে ভুলে গেছি, আমার কামরার সব লাইট ঠিকঠাক মতো চলছে, কিন্তু যখন ওই লোকটা আমার পাশে এসে বসেছে তখন থেকে আমার মাথার উপরের লাইটটা কেমন যেন কোনো কারণে টিপটিপ করে জ্বলতে জ্বলতে নিচ্ছিল। ঠিক এখনো লোকটা আমার কাছে আসার আগ পর্যন্ত লাইটটা ঠিক মতো চলছিল, কিন্তু পরে আমার টিপটিপ করে নেমে যায়। রাত দশটা বাজে, আমার খিদা লাগে। আমার খিদা লাগে, মনে করলাম মোবাইলের টর্চ লাইটটা জ্বালিয়ে কিছু খেয়ে নেব, তাই খামারটা নিয়ে টর্চটা নিয়ে লোকটার পা দেখতে লাগলাম। একদম কালো কুচকুচে, টর্চ ছাড়া আর কিছুই যেন দেখা যাচ্ছে না। প্রায় খাওয়া শেষ করে সিটে হেলান দিয়ে কখন যে ঘুমিয়ে যায় আমি বুঝতে পারিনি। ঘুম ভাঙিয়ে বাড়ির লোকজনের আওয়াজে পাশে তাকিয়ে দেখি লোকটা নেই, হয়তো এতক্ষণে চলে গেছে। ভাবলাম যাই, আমার তো স্টেশন হয়ে গেছে। নামতেই দেখি ঘড়িটা রাত 11টা বাজে। ভাবলাম হয়তো গাড়ি পেতে কোনো অসুবিধা হবে না, কিন্তু এটা তো গ্রাম, এটা একটা কাকপক্ষীও নেই। চললাম হাঁটতে হাঁটতে, বেশ কিছু দূর যাওয়ার পর সেই বট গাছটার কথা মনে পড়ে যায়। ঠিক তখনই দেখি গাছটা আমার সামনে রাস্তার সোজা হয়ে দাঁড়িয়ে আছে, অনেক দূর থেকে দেখা যাচ্ছে। বেশ কিছু দূরে যেতেই মুখটা ধরফর করে উঠলো। গাছটার নিচের ছায়া যেন বসে যাচ্ছে একদম কালো, কালো অনেক বড় বড় এবং দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে। গাছটার নিচে আসতেই মনে হলো সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। ভাবলাম যাই হয়ে যাক না কেন, আমাকে যেতেই হবে, উপায় আর নেই। গাছের নিচে যেতে যেন গোঙানের মতো আওয়াজ শুনলাম, মনে হলো কি যেন কাঁদছে। পরে শুনলাম না, এটা তো কোনো হাসির আওয়াজ নয়। যাই হোক, আমার কিন্তু আর বেশি ভয় লাগতে শুরু করলো। সময়টা তখন 11:45। আমি গাছটার মাঝ বরাবর যেতে দেখলাম গাছের ডালে কি যেন একজন ঝুলে পা নাড়াচ্ছে, একটা মেয়ে, বেশি বড় নয়, 8 বছর বা 9 বছর হবে। ও ইশারায় আমাকে ডাকলো। আমি কিছু মনে না করে হাঁটতে থাকি। হঠাৎ দেখি মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি এখনো কিছু না মনে করে ওর পাশ দিয়ে হেঁটে চলে গেলাম। মেয়েটাকে অপরিষ্কার হলো, দেখতে খারাপ লাগছিল না, একটা ময়লা ফ্রক পরা। কিছু দূর যেতেই মনে হলো কে যেন আমার পিছে হাঁটছে। কথা আছে, খারাপ জিনিস হলে ঘাড় বেঁকিয়ে তাকাতে নেই, তাই শরীরের সাথে মাথাটাও ঘুরালাম। দেখলাম সেই মেয়েটি কিন্তু এবার অনেক রাগান্বিত হয়ে তাকিয়ে আছে, আর মুখ দিয়ে কি যেন রক্তের মতো বেয়ে যাচ্ছে। বুঝলাম মেয়েটি স্বাভাবিক কিছু না। আমি ভয় পেয়ে পেছনে ঘুরে দাঁড়াতে লাগলাম। প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পর দেখলাম আমি ওই একই জায়গায় দাঁড়িয়ে আছি, আর মেয়েটি আমার সাথে ফিরে আসছে। তখন চারপাশে অনেক রকমের ভয়ঙ্কর আওয়াজ হতে থাকে। বুঝলাম আমি কোনো জিনিসের পাল্লায় পড়েছি। মেয়েটা আমার থেকে এসে হঠাৎ হাওয়ায় ভেসে ভেসে আমার মুখের সামনে উঠে আমার গলা চিপে ধরে আর কাতরাচ্ছিল, কিন্তু কিছুই যেন করতে পারেনি, কারণ আমার পুরো শরীর অবশ হয়ে গেছে। ঠিক তখন আমার পেছনে কেমন যেন একটা গরম অনুভব বললাম। দেখলাম দুটো হাত আমার কাঁধের দুপাশ দিয়ে এসে মেয়েটার হাত তুলে ধরে, আর তখন মেয়েটা চিল্লাতে থাকে, কাঁপচাতে থাকে আর ছোটার জন্য লাফালাফি করতে থাকে। এগুলো দেখে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, মনে হলো জ্ঞান হারিয়ে ফেলব। দেখলাম মেয়েটার হাতে যে কোনো হাতে একটা ভয়ঙ্কর মাংস ঘষে ঘষে পড়ছে। কিছুক্ষণ পর মেয়েটা গায়েব হয়ে গেল। বুঝলাম যে জিনিসটা আমার পেছনে দাঁড়িয়ে আছে তার নিঃসন্দেহে আমার ভালো চাই, সে পবিত্র কিছু। তাই আমি পেছন তাকে দেখি একটা দাঁড়ানো, এটা সেই লোকটা যাকে আমি ট্রেনে দেখেছিলাম। লোকটা তখন তার মাথা থেকে কাপড় সরায়। আমি দেখি উনি পাড়ার একজন আঙ্কেল, সে আমাকে অনেক পছন্দ করে। আমি তাকে এই অবস্থা দেখে অবাক হয়ে গেলাম। আমি বাড়িতে ফিরে বাবাকে সমস্ত ঘটনা বলে বললাম। তারপরে আঙ্কেল নাকি হঠাৎ করে অকারণে মারা যায়, আর ওই ছোট মেয়ে একদিন পুকুরে গোসল করতে উধাও হয়ে গিয়েছিল। পরে পুকুরে এবং পাড়ার কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে মেয়ে বাবার একজন খুঁজে নিয়ে আসতে সে বলল, মেয়েটিকে নাকি একজন লোক কালো জাদু করে এসেছিল, এই জন্য মারা গেছে। আর যদি একদিন মেয়েটা মারা যায় তাহলে আর কাউকে দেখা দিতে পারবে না। কালো জাদুকররা যে কোনো জিনিস অনেক বেশি শক্তিশালী হয়, তাই এক্ষেত্রে উনি এখন কিছুই করতে পারবে না। পরে আঙ্কেলটা মারা গিয়েছিল, তখন ও খুঁজে বলেছিল তাকে নাকি মেয়েটাই মেরেছে। আমার বাবা মার মতে উনি আমাকে অনেক পছন্দ করে বিধায় আমাকে বাঁচাতে এসেছিলেন। যেসু ভাই, এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগবে, পড়ে শোনাবেন, জানি ছোট ঘটনা কিন্তু তবুও খুব সুন্দর একটা ঘটনা আমার কাছে মনে হয়েছে, তাই শেয়ার করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি খুলনা থেকে আমাকে ঘটনা পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার ঘটনাটি বেশ সুন্দর লেগেছে, আরাম লেগেছে পড়ে, এবং একই সাথে বলতে চাই দিস ইজ ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ। এবং একই সাথে কিন্তু আমাদের আজকের শোয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একই সাথে বলতে চাই, সেটা হচ্ছে আমরা এখন কিছু গল্প করবো আপনাদের সাথে। সেটা হচ্ছে, নিশ্চয়ই জানেন যে প্রেত কিন্তু পডকাস্ট শো, এবং প্রেতের কিন্তু আর কোনো ইউটিউব চ্যানেল নেই। অনেক হাত বা ইউটিউব চ্যানেলে এখন আপনারা মানে প্রেত খুঁজে খুঁজে অনেকেই আমাকে বলছেন প্রেতের ইউটিউব চ্যানেল কোথায়, সেটা আর কোনো ইউটিউব চ্যানেল নেই। আপনারা প্রেত শুনতে চাইলে বেসিকলি মাস্ট নিয়ে আপনাকে আসতে হবে স্বাধীন মিউজিকে, আর এটি সত্য কথা। এবং আমি যদি বলি তাহলে সত্যি কথা বলতে, প্রেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ভালো সব ঘটনা কিন্তু শেয়ার করা হচ্ছে, এবং আপনারা বেশ ভালো রেসপন্স করছেন। আপনাদের রেসপন্স লেভেলটাও দেখছি বেশ ভালো ভালোই বলছে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এবং পেতে কিন্তু আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন, পেতে কিন্তু আপনারা চাইলে নিজ নিজ দায়িত্বে ঘটনা সেন্ড করতে পারেন, এবং আমি কিন্তু আপনাদের সব ঘটনা কিন্তু শেয়ার করে দেখেছেন নিশ্চয়ই। সো আপনারা যদি পেতে ঘটনা পাঠাতে চান তাহলে কিন্তু আমাদের একটা ইমেল আইডি আছে, এবং ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে হবে। ইমেল আইডিটা হচ্ছে preet.shadinmusic@gmail.com, preet.shadinmusic@gmail.com। ঠিক এই ইমেলে কি ঘটনা সেন্ড করে দিবেন তাহলে চলবে, আর বেসিকলি কিছুই করা লাগবে না। এবং আমি বিশ্বাস করি যে প্রীত কিন্তু দারুণ গতিতে এগিয়ে যাচ্ছে। আপনারা ঘটনা পাঠাবেন, মারাত্মক মারাত্মক ঘটনা পাঠাবেন। আপনাদের এক একটা ঘটনা আমি চাই যে খুব ভালো লেগুদের প্রশংসিত হোক, প্রতিটা ঘটনায় প্রশংসিত হোক। যদিও আমি যতগুলো ঘটনা এখন পর্যন্ত পাঠিয়েছি সবগুলো ঘটনায় মাশাআল্লাহ অনেক অনেক বেশি ভালো ছিল, এবং আমি চাই যে আপনাদের কাছ থেকে সবসময় বেস্ট বেস্ট সাপোর্টগুলো পেতে। একটা কথা বলি, সেটা হচ্ছে প্রীত যখন এসেছিল তখন কিন্তু অবিনাশ মুখার্জির স্টোন নিয়ে এসেছে। আমি চেষ্টা করব যে জানুয়ারির 3 বা 4 যে স্টো এপিসোডটা আছে সেখানে আপনাদের জন্য অবিনাশ মুখার্জির স্টোরি নিয়ে আসতে পারি কিনা, এটা আমার চেষ্টা থাকবে ইনশাল্লাহ। যদি সম্ভব হয় আমি ডেফিনেটলি শেয়ার করব, অবশ্যই শেয়ার করব, এটা আমার ইচ্ছা আছে। ইফ পসিবল আমি ডেফিনেটলি শেয়ার করব। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি বেশি দেরি করব না এবং আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে প্রতিবারের মতো বলতে চাই, আর তা হচ্ছে আপনারা যদি চান ঘটনা কিন্তু পাঠিয়ে দিতেই পারেন, এবং আমি চাই যে মারাত্মক মারাত্মক সব ঘটনা কিন্তু পেতে শেয়ার হোক, এটাই আমি একমাত্র চাই এবং এটাই আমার চাওয়া থাকবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আজকের মতো বিদায় নেব ইনশাল্লাহ, আপনাদের সাথে আবারও কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি প্রীতির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সব।